ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরু রিপোর্ট।
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ সাত জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি এখন পানির নিচে, আর এই অবস্থায় বিশাল এলাকা জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট।
শুনবেন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
নিজেদের প্রয়োজনটুকু মিটিয়ে তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা, ফের নিজের অবস্থানে দাঁড়িয়ে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও রয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এই রোগ সম্পর্কে ডক্টর মোহাম্মদ নাকিবুদ্দিনের সাক্ষাৎকার।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। উত্তর কোরিয়া আজ মঙ্গলবার তাদের সামরিক বাহিনীর 85তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে এটা উত্তর কোরিয়া করছে তাদের পূর্বাঞ্চলবর্তী বন্দর শহর ওয়ানসনে বিশাল আকারে গোলাগুলি বর্ষণ মহড়ার মধ্যে দিয়ে। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেছিলেন পারমাণবিক অস্ত্র সম্ভার সমৃদ্ধ উত্তর কোরিয়া বুঝিবা ষষ্ঠ একখানা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের মধ্যে দিয়েই বর্ষপূর্তি পালন করবে, তবে সূর্যাস্তের সময় অবধি তেমন কিছুই ঘটেছে বলে শোনা যায়নি। উত্তর কোরিয়ার এ বর্ষপূর্তি উৎসব উদযাপিত হল ঠিক ওই দিনটিতেই যেদিন কিনা যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ বা সাবমেরিন ইউএসএস মিশিগান দক্ষিণ কোরিয়া গিয়ে পৌঁছল এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এ দুদেশের নৌবাহিনী যখন কিনা কোরীয় উপদ্বীপের পশ্চিম প্রান্তবর্তী সাগর জলে এক সামরিক মহড়ায় জাপানের সঙ্গে যোগ দিল। এই নৌমহড়া চলবে বুধবার অবধি এবং বুধবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কংগ্রেসের শত সদস্য বিশিষ্ট সেনেট সভার সকল বিধায়ককেই হোয়াইট হাউসে এক গোপন অবহিতকরণ বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। গোপন ওই অবহিতকরণ বৈঠকে মূলত উত্তর কোরিয়া প্রসঙ্গই উত্থিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার আবার একবার প্রত্যয় ব্যক্ত করছেন অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেওয়াল ওঠানো হবে অবশ্যই। এ সপ্তাহে সরকারি কাজকর্ম বন্ধ না হয়ে যায় সে সম্ভাবনা এড়াতে ওই দেওয়াল নির্মাণের অর্থায়ন বছরের শেষাশেষি নাগাদ মুলতুবি রাখার সদিচ্ছা ব্যক্ত করতে গিয়েও তিনি ওই দেওয়াল নির্মাণ বিষয়ে তার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। দেওয়াল তোলার ব্যাপারে আমি মত বদলিয়েছি, ভুয়ো বানোয়াট সংবাদ মাধ্যমকে এটা বলতে দেওয়া যাবে না, এ দেওয়াল আমি বানাবই, মাদক আসা বন্ধ করতে মদত পাবই আমরা, মানুষ পাচার বন্ধ হবেই, ট্রাম্প বললেন টুইটার মন্তব্যে। সোমবার হোয়াইট হাউসে একদল রক্ষণশীল সংবাদ মাধ্যম কর্মীকে তিনি বললেন সেপ্টেম্বর অবধি স্থগিত রাখতে তিনি রাজি আছেন। কোনো কোনো হিসেব মতে ওই দেওয়াল গড়তে খরচ পড়বে আনুমানিক $2,000 কোটি। তুরস্ক আজ মঙ্গলবার ভোরে বিমানাক্রমণ চালিয়েছে ইরাকের উত্তরাঞ্চলে এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে। তুরস্কের সামরিক বাহিনী থেকে জারি করা এক বয়ানে বলা হয় বিদ্রোহী লড়াকুরা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি যাতে সীমান্ত পেরিয়ে তুরস্কে না ঢুকে যায় সেটা ঠেকাতেই এ বিমান হামলা চালানো হয়। তুর্কি সরকারের কর্তা ব্যক্তিরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিদ্রোহী লড়াকুরা অভয়াশ্রয় হিসেবে ব্যবহার করছে ওই এলাকাগুলোকে এবং প্রায়ই তারা যুক্তরাষ্ট্র মদতপুষ্ট গণসুরক্ষা ইউনিট বা ইউপিজির মতো লড়াকু যারা ওই এলাকায় বসবাস করছে সেই তারা পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে থাকে প্রায়ই। সিরিয়ার সংঘাত নিয়ে খবরাখবর পরিবেশন করে থাকে যে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, সেই তারা মঙ্গলবারের বিমান হামলা নিয়ে বলেছে ওতে ইউপিজির লড়াকু এবং সংবাদ মাধ্যমের কমসে কম 18 সদস্য প্রাণ হারিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা এক বোমার বিস্ফোরণে কমসে কম 14 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে। এই বিস্ফোরণে জখমী লোকের সংখ্যা 9 বলে উল্লেখ করা হয়। স্থানীয় কর্মকর্তারা বলছেন আজ মঙ্গলবারের এই বিস্ফোরণ ঘটে আফগান সীমান্তের কাছাকাছি উপজাতীয় এলাকা কোররাম এজেন্সিতে। বিস্ফোরণের নিশানা ছিল একটি মিনি বাস যার আরোহীদের মধ্যে ছিল নারী ও শিশুরাও এবং তারাও এ বিস্ফোরণে হতাহত হয়েছে। সরকার বিরোধী পাকিস্তান তালেবান দলের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি একটি গ্রুপ প্রাণঘাতী এ হামলার দায়িত্ব দাবি করেছে। তারা জানায় সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের লোকজন এবং ওই এলাকায় সেন্সাসের কাজে নিয়োজিত লোকজনই ছিল তাদের এই বিস্ফোরণ হামলার লক্ষ্য।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশকে জল দেওয়ার প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রস্তাবের কথা সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করলেন। আবার জানাচ্ছেন কলকাতা থেকে পাঠানো রিপোর্টে পরমাশিস ঘোষ রায়।
নিজেদের প্রয়োজনটুকু মিটিয়ে তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা, ফের নিজের অবস্থানে দাঁড়িয়ে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জল দেওয়া যে এই মুহূর্তে কার্যত অসম্ভব তা রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহার জেলায় প্রশাসনিক সভা করতে গিয়ে সে কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি কিন্তু তিস্তায় তো জলই নেই। এ প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন, তিনি তিস্তার বদলে দিয়েছিলেন তোর্ষা সহ উত্তরবঙ্গের বাকি নদীগুলি থেকে জল দেওয়ার প্রস্তাব। বলেছিলেন, একটা বিকল্প প্রস্তাব সবাইকে ভেবে দেখতে বলেছি। তোর্ষা, মানসায়, ধানসায়, ধলরা এই ছোট ছোট নদী বাংলাদেশের সঙ্গে মেশে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কথা দেওয়া হয়, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে রাজশাহীর পূর্ব হড়গ্রাম এলাকায় জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ, জানাচ্ছেন ঢাকা থেকে তার প্রতিবেদনে জহুরুল আলম।
রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, এলাকায় জঙ্গি সুনির্দিষ্ট কোন তথ্য না থাকলেও সেখানকার বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে। তবে জঙ্গি থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তারা জানান। গ্রাম এলাকায় লোকজনের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়ে বলেছেন। ওই এলাকায় সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। স্থানীয় অধিবাসীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং গোটা এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে তারা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশের তরফে এখন পর্যন্ত ওই অভিযানের ফলাফল সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য সাংবাদিকদের জানানো হয়নি। এদিকে সিলেটের শাইল ঈদগাহের স্কলার হোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকায় অস্ট্রেলীয় দূতাবাস ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তার আরেকটি রিপোর্টে।
গুলশান থানা পুলিশের বরাত দিয়ে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি অনলাইনে তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার অজ্ঞাত একটি ইমেইল বার্তায় হাইকমিশনারের কাছে 5,00,000 টাকা চাঁদা দাবি করা হয়। এ টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়ে পুলিশ বলেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গেল বছর ব্রিটেনে যে ব্রেক্সিট গণভোট অনুষ্ঠিত হয় তাতে করে ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্ক নিয়ে 12 মাসে বিরাট জিজ্ঞাসাটির অবসান ঘটবারই কথা, কিন্তু ব্রিটিশ রাজনীতিকেরা আসছে মাসের পার্লামেন্টারি ভোট নিয়ে যে প্রচারণা চালাচ্ছেন সেই তাতে কিন্তু ইউ সদস্যত্বের বিষয়টি প্রাধান্য বিস্তারী বিষয়রূপেই প্রতিভাত হচ্ছে, আর দেশটির ঐতিহ্যবাহী পার্টি পলিটিক্সকেই সেটা নাড়া দিয়ে চলেছে নিরন্তর। ইউপন্থী প্রাক্তন লেবার দলীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বেশ নাটকীয় ঢঙ্গেই রাজনৈতিক মঞ্চে হাজির হয়ে বলেছেন, ইউরোপ থেকে গাঁটছড়া খুলতে পুরোদমে আগ্রহী কট্টর দক্ষিণপন্থী রক্ষণশীলেরা যাতে নির্বাচিত হতে না পারেন সে লক্ষ্যে জুনের সাধারণ নির্বাচনে পার্টির ভক্ত অনুসারীরা কৌশলগত ভোটিংয়ের অনুসারী হলে সেটা বোধগম্যই প্রতীয়মান হবে। ব্রিটেনের ইতিহাসে লেবার দলীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্লেয়ারের মতো এত দীর্ঘ সময় আর কেউই অধিষ্ঠিত ছিলেন না। সোমবার তিনি তাঁর ওই বক্তব্যে বলেন, প্রথাগত দলভিত্তিক নির্বাচনী লড়াইয়ের সময় এটা নয়। ব্লেয়ার আভাসে ইঙ্গিতে জানান, পার্লামেন্টের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছে তাঁর রয়েছে। 200 বছরেরও বেশি আগে সেই শিল্প বিপ্লবের গোড়াপত্তনের সময় থেকে নিয়ে আজ অবধি ব্রিটেন এই প্রথম কয়লা জ্বালানি ব্যবহার না করে এই প্রথম পূর্ণাঙ্গ একটা দিন অতিবাহিত করল। ইতিহাস রচনায় এই উল্লেখযোগ্য দিনটি ছিল গত শুক্রবার। এর আগে বছরের পর বছর চলেছে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থ বিনিয়োগ। কয়লাতাড়িত ব্রিটিশ শিল্প বিপ্লব বিশ্ব অর্থনীতির রূপান্তর ঘটিয়েছিল একদিন। 50-এর দশকে কয়লার আগুন থেকে উত্থিত ধোঁয়া আর সে সঙ্গে নিচু স্তরের জমাট বাঁধা কুয়াশা মিলে লন্ডনের হাজার হাজার মানুষের প্রাণ বিনাশ হয়েছিল। ব্রিটেন তার সর্বশেষ গভীর কয়লা খনি বন্ধ করে দেয় 2015 সালে এবং বাদবাকি কয়লাতাড়িত 9টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে 2025 নাগাদ। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের হাওর এলাকার পুরোটাই এখন পানির নিচে। অন্যদিকে দেখা দিয়েছে খাদ্য সংকট, ত্রাণ সাহায্য অপ্রতুল, সরকারি উদ্যোগে খোলা বাজারে চালও পাওয়া যাচ্ছে না। সেখানকার ক্ষয়ক্ষতি ও প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন হাওর বাঁচাও আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ 7 জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি এখন পানির নিচে, আর এই অবস্থায় বিশাল এলাকা জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারি পর্যায় থেকে যে অর্থ এবং ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে তাও অনেক এলাকায় এখন পর্যন্ত পৌঁছেনি, যাও পৌঁছেছে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকারি হিসেবে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার 1/7 মানুষ ত্রাণ সাহায্য পাবেন বলে হিসেব করে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে খোলা বাজারে বা ওএমএসে যে চাল বিক্রি করা হচ্ছে তাও সবাই পাচ্ছেন না, এমনটাই ঘটেছে সুনামগঞ্জ এলাকায়। কয়েকজন এলাকাবাসী মঙ্গলবার বলেন, সুনামগঞ্জের তাহিরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ত্রাণ সহায়তা এবং ওএমএস এর চাল বিতরণ পরিস্থিতি সম্পর্কে মঙ্গলবার সাংবাদিকদের বলেন,
চাহিদা বেশি, সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না, সেজন্য তারা তো পাচ্ছে না, সঠিকভাবে পাচ্ছে না। ওইটা যদি আর যেখান থেকে দেওয়া হচ্ছে এটা আমার সারা উপজেলার বিরুদ্ধে 2-3 গ্রামের মানুষ পাচ্ছে, আর সারা এখানে আমার প্রায় 250 গ্রাম অন্যান্য গ্রামের মানুষজন তো এই সুবিধাটা পাচ্ছে না। আর সরকার থেকে যে ঘোষণাটা দেওয়া হচ্ছে সেটা তো এখনো বাস্তবায়ন হচ্ছে না, এবং যেটা দেওয়া হচ্ছে যে ঘোষণা হচ্ছে 12,000 মানুষকে দেওয়া হবে, কিন্তু আমার উপজেলার একটা ইউনিয়নে 12,000 মানুষের চাহিদা আছে, সে জায়গায় আমি 7টা ইউনিয়নের মানুষকে আমি কিভাবে সার্ভাইভ করবো আসলে আমরা বুঝে উঠতে পারছি না।
বিশাল হাওর এলাকা তলিয়ে যাওয়ায় এর ক্ষয়ক্ষতি বড় মাত্রায় এবং ব্যাপক। ক্ষয়ক্ষতি এবং স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে বিশ্লেষণ করেছেন হাওর অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত সংস্থা হাওর বাঁচাও আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
যদি আপনি বিবেচনায় নেন আর কি, তাহলে দেখবেন যে আমরা যে 7টা জেলাকে হাওর জেলা বলি, এই 7টা জেলার হাওরের একটা অঞ্চলকে, ওইটা নিচু অঞ্চলটাকে আমরা হাওর অঞ্চল বলি। এইটা হচ্ছে হাওর অঞ্চল, হচ্ছে হাওর জেলা হচ্ছে 20 লক্ষ হেক্টর, তার মধ্যে 8.5 লক্ষ হেক্টর অঞ্চল হচ্ছে হাওর অঞ্চল, যেখানে যেটা হচ্ছে নিচু অঞ্চল। আর হাওর জেলাগুলি মিলে ধানের উৎপাদন হয়েছিল এবার 9.5 লক্ষ হেক্টর, তার মানে কিছুটা উঁচু জায়গায় হয়েছে 1 লক্ষ হেক্টরের মতো, 8.5 লক্ষ হেক্টর হচ্ছে নিচু জায়গার মতো। এই 8.5 লক্ষ হেক্টরের পুরো ধানটার মধ্যে গতকালকে পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে প্রায় 90% আসলে তলিয়ে গেছে। 90% যদি তলিয়ে যায় তাহলে তার মানে দাঁড়াই হচ্ছে যে প্রায় ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে ধরলে 10,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এইখানে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 30 লক্ষ মেট্রিক টন চাল, সেইখানে যদি 90% ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমরা সরকারি এবং বেসরকারি বিভিন্ন হিসাব থেকে দেখছি, তাতে আসলে 10,000 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবারের ক্ষয়ক্ষতিটা হচ্ছে নজিরবিহীন। এর আগে পর্যন্ত আমরা যেটা দেখছি যে ধরেন এক একটা অঞ্চলে হয়তো ধরেন এটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, আগাম একটা বন্যা হয় অনেক সময় এপ্রিলে কখনো কখনো, 7 জেলার কোনো একটা জেলার কোনো 2টা হাওর বা কোনো 5টা অঞ্চল হয়তো ক্ষতিগ্রস্ত হয়। এইবার যেটা হয়েছে যে গোটা হাওর অঞ্চল 7টা জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে ধান তলিয়ে গেছে এটা একটা, অন্যান্য সময় ধান তলায় গেলেও ধরেন মাছের প্রজনন সময় তো এটা মাছের উৎপাদনটা পারে, কিন্তু এইবার যেটা হয়েছে এই ক্ষতির কারণে মাছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মাছ মরে গেছে। মাছের সাথে যেগুলি সম্পর্কিত, মাছ যে সমস্ত জিনিসের উপরে নির্ভরশীল, তার সমস্ত জীব অনুজীব সেগুলিই মারা গেছে, এমনকি আপনি হাওর অঞ্চলে ড্যাং কাঁকড়া পর্যন্ত মারা গেছে। ওইখানে ক্ষতিটা আসলে কি হয়েছে এটা এখন পর্যন্ত কেউ এমনকি ধরেন এটা হিসাব নেওয়ার চেষ্টাও করে নাই, কোনো উদ্যোগও দেখি না আমরা। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এই মুহূর্তে নিরূপণ করা খুব কঠিন। আমরা কেবলমাত্র টাকার অঙ্কে ধানের ক্ষতির হিসাব দেখতে পাচ্ছি, 2,000 মেট্রিক টন মাছ মরে গেছে সেটার একটা টাকার অঙ্কে হিসাব করতে পারছি, কিন্তু এই মাছ যে সমস্ত জীব অনুজীবের উপর নির্ভরশীল কিংবা হাওরের বায়োডাইভার্সিটি যে সমস্ত বিষয় মিলে সেইটার কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সেটা আসলে পুনরুদ্ধার সম্ভব কিনা, কতদিনে সম্ভব, এগুলো কিছুই আসলে আমরা বিবেচনার জন্য এই মুহূর্তে আমরা নিতে পারি নাই। রক্ষা করেই প্রথম কাজ ছিল, সেটা এখনো পর্যন্ত আমরা শুরু করতে পারি।
যে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে সে সম্পর্কে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন,
সরকার এখন পর্যন্ত বলতেছে 3,30,000 পরিবারকে তারা খাদ্য সহায়তা দিবে 90 দিন, অথচ সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে 24 লক্ষ। 24 লক্ষ পরিবার এই হাওরের 7টা জেলায় একমাত্র বোরো ধানের উপরে নির্ভরশীল, তার 80% যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার প্রায় 20 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত। সেই 20 লক্ষ পরিবারের মধ্যে 3 লক্ষ পরিবারকে আপনার 30 কেজি করে মাসে, আসলে এইটা এইরকম একটা অবস্থায় নেওয়া হচ্ছে যে অন্যান্য ত্রাণের মতো করে ভাবা হচ্ছে। এইবার হাওড়ে যাদেরকে ত্রাণ দিতে হবে এরা কেউ আসলে ত্রাণ নেওয়ার না, এরা সবসময় দেশকে ত্রাণ দিয়ে গেছে, ওরা তো যে উৎপাদনটা করে সে উৎপাদনের এই দেশের ধান উৎপাদনের 20 ভাগ আসলে মানে 5 ভাগের 1 ভাগ ধান আমরা হাওর থেকে পাই, তো হাওর উদ্বৃত্ত থাকে ধান ধানের উৎপাদনে। হাওর মাছের যে ধরেন মৎস্য উন্মুক্ত মৎস্য ক্ষেত্রের যেটা তার 23 ভাগ হচ্ছে একা হাওর আসলে বাংলাদেশকে রপ্তানি মানে দেয়, তো ওইখানে যদি আপনি মনে করেন যে ওএমএসের চাল দিচ্ছেন একটা মানুষকে, ওইটা পরিস্থিতি এরকম না আসলে, তাকে আপনার বাঁচায় রাখতে হবে, তাকে আগামী বছর পর্যন্ত তাকে টেনে নিয়ে যেতে হবে, আগামী বছর যাতে সে কৃষিটা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেইগুলি হচ্ছে ধরেন একটা হচ্ছে স্বল্পমেয়াদি আপনি হিসাব করবেন যে আজকে মানুষকে বাঁচানোর জন্য কি দরকার, আরেকটা তাকে ভাবতে হবে যে আগামী আগামী সিজন পর্যন্ত সে টিকে থেকে তারপরে কৃষিটাকে সে দাঁড় করে রাখতে পারবে তার জন্য কি করা দরকার।
বলছিলেন হাওর বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এদিকে কয়েকদিন হাওরে মাছ ধরা বন্ধ থাকার পরে কর্তৃপক্ষ মঙ্গলবার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের ছত্তিশগড়ে এক হামলায় 25 জন সেনা নিহত হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছেন। এ সম্পর্কেই সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ভারতের ছত্তিশগড় রাজ্যে গতকাল সোমবার মাওবাদীদের এক হামলায় সিআরপিএফের 25 জন সদস্য নিহত হন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমি এখন কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তর সাথে। গৌতম গুপ্ত,
হ্যাঁ, আজকে সবচেয়ে বড় ঘটনা হলো এই এত বড় হত্যাকাণ্ডে বিচলিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সকালেই ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে চলে আসেন। সেখানে প্রথমত নিহত জওয়ানদের কফিনের ওপর মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং তারপর এক সাংবাদিক সম্মেলনে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন তা হলো তার মতে এটি একেবারে ঠান্ডা মাথার খুন, ওর ভাষায় কোল্ড ব্লাডেড মার্ডার। এছাড়া তিনি এও বলেন যে এরা শহীদ, দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং এদের বলিদান বিফল হবে না। আর এছাড়া আজকে আর নতুন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই গতকালের ঘটনা নিয়ে নানান পর্যায়ে উচ্চপদস্থ বৈঠক হয়, কি করে ওখানে যারা কাজ করছেন তারা নিরাপদে থাকেন এবং পাশাপাশি কিভাবে নকশালদের বিরুদ্ধে অভিযান চালানো যায় এই নিয়েই দফায় দফায় কথাবার্তা চলে।
হামলাটি যেখানে, হামলার ঘটনাটি যেখানে ঘটেছিল সেখানে এবং সেই এলাকায় যথেষ্ট সংখ্যক সিআরপিএফ সদস্য কি ছিলেন না যাতে এরকম একটা হামলা?
না, এটা যেটা শোনা যাচ্ছে ওখানে সিআরপিএফ এর ভূমিকাটা বলি, সিআরপিএফ একদিকে যেমন নকশালদের সঙ্গে অভিযান চালাচ্ছে এটাও যেমন ঠিক, কিন্তু এই যে সিআরপিএফ এর দলটি ছিল তারা সংখ্যায় ছিলেন 99 জন। এরা দুভাগে ভাগ হয়ে ওখানে যাচ্ছিলেন, এরা আসলে লড়াই করছিলেন না, ওইখানে একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ চলছে, সেই নির্মাণ কর্মী ইঞ্জিনিয়ার ইত্যাদি সবাইকে যে একটা নিরাপত্তা দেওয়া সেই দায়িত্বটা ছিল এই সিআরপিএফ দলটির ওপরে। তারা চলমান ঘটনা যখন ঘটে শোনা যাচ্ছে তারা তখন মধ্যাহ্ন ভোজনের তোড়জোড় করছিলেন, মধ্যাহ্ন ভোজন মানে এক নুডলস একটু ভাত এই আর কি, ওরা নিজেরাই রান্না করে নিচ্ছিলেন। অর্থাৎ তখন ওরা কিছুটা অপ্রস্তুত অবস্থায়। সেই সময়ে অকস্মাত 300-400 নকশালপন্থী ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে, হাতে AK-47 রাইফেল এবং তাছাড়া আরও অনেক মারণাস্ত্র নিয়ে। কাজী হতভম্ব হয়ে গিয়ে CRPF সদস্যরা কিছু বুঝে উঠতে উঠতেই কয়েকজন গুলিতে মারা যান। তারপর তারা প্রতি আক্রমণ করেছিলেন, শোনা যাচ্ছে অন্তত 10-12 জন নকশালপন্থী মারা গিয়েছে, তবে তাদের কারো মৃতদেহ পাওয়া যায়নি, তাদের সঙ্গীরা টেনে নিয়ে গেছে। কাজী 3-4 আক্রমণকারীর সঙ্গে লড়াইতে CRPF যে পেরে ওঠা কঠিন এটা সহজবোধ্য।
মাওবাদীদের এই হামলার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি?
হ্যাঁ, এটার মধ্যে একটা খুব পরস্পর বিপরীত মনে হয়। এই ছত্তিশগড়ের মতো রাজ্য বা যেখানে যেখানেই এই মাওবাদী বা নকশাল হাঙ্গামা চলছে, সেখানে ওখানকার উন্নয়ন হয়নি, মানুষ দরিদ্র, তাদের করে কম্যে খাওয়ার বিশেষ কিছু নেই, পথঘাট নেই, পরিকাঠামো দুর্বল, এইগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু মাওবাদীদের রমরমা। অর্থাৎ রাষ্ট্র তোমাদের কিছু দেয়নি, অতএব এসো আমরা একসঙ্গে মিলেমিশে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করি, এই এই হচ্ছে ওদের প্রচার। এবং বহু মানুষ নকশালপন্থীদের সঙ্গে আছেন, কোনো সন্দেহ নেই। এখন এখানে এই যে একটা উন্নয়নের কাজ হচ্ছে, একটা রাস্তা তৈরি হচ্ছে, কাজে এটাকে তো স্বাগত জানানোর কথা, কিন্তু নকশালপন্থীদের দিক থেকে ওখানে যদি উন্নয়ন হয়, সাধারণ মানুষের যদি সুবিধে হয়, তারা যদি কাজকর্মের সুযোগ পায়, তাহলে নকশালপন্থীদের কাছে তারা আর আসবে কেন? এই মনোভাব থেকেই নকশালপন্থীরা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছে বলে সরকারের অভিমত।
আপনি বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজকে সেই জায়গা, সেই রাজ্যের রাজধানী রায়পুর পরিদর্শন করেছেন, তিনি কি কোনো পদক্ষেপের কথা ভাবছেন?
দেখুন, এই 11 মার্চের পর 24 এপ্রিল মানে মাস দেড়েকের মধ্যে পরপর দুটি বড় আক্রমণের ঘটনা ঘটল। 11 মার্চের ঘটনায় 12 জন CRPF মারা গিয়েছিল আর কালকে 25 জন, এবং গত জানুয়ারি থেকে ধরলে 74 জন আধাসামরিক বাহিনীর জওয়ান নিহত হয়েছেন। কাজেই পরিস্থিতি যেন খারাপ হচ্ছে। বেশ অন্তত 8-10 বছর ধরে নকশালি হাঙ্গামা চলছে। মাঝে মাঝে সরকার দাবি করেন যে তাদের অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু এই যে সাম্প্রতিক ঘটনাগুলি তাতে বোঝা যায় যে সরকারের দাবি অন্তত এই মুহূর্তে তাকে মান্যতা দেওয়া সম্ভব নয়। এক কাজে নকশাল দমনে যে সরকারি পদ্ধতি এতদিন অনুসরণ করা হচ্ছে, তা দিয়ে যে কাজ হচ্ছে না সেটা স্পষ্ট। সেই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 8 মে দিল্লিতে একটা শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন। সেখানে যেসব রাজ্যে নকশাল উপদ্রব বেশি, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা, পুলিশের ডিরেক্টর জেনারেলরা এবং দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ ব্যক্তিরা সবাই মিলে এই বৈঠক হবে। সেখানে হয়তো নতুন কোনো পন্থা বের করা হবে, তবে সে পন্থা কোন দিকে ইঙ্গিত করবে এখনই বোঝা না গেলেও এটা বলা যায় কাশ্মীরের পরিপ্রেক্ষিতে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বলেছিলেন যে যারা হাঙ্গামা করছে তাদেরকেও তিনি যেন আলোচনায় ডাকেন, কিন্তু সরকারের পক্ষে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যতক্ষণ হিংসাত্মক কাজকর্ম তারা করবে সরকার কথা বলবে না। কাজেই সেই একই মনোভাব যদি ছত্তিশগড়েও নেওয়া হয়, নকশালদের ওপর আরও কঠোর ব্যবস্থার দিকেই সরকার এগোবে, এমনই বিভিন্ন মহলের ধারণা।
নিহতদের মধ্যে কি পশ্চিমবঙ্গের কোনো সদস্য ছিলেন?
হ্যাঁ, পশ্চিমবঙ্গে 3 জন আছেন, 1 জন নদিয়া জেলার অধিবাসী, আরও 2 জন কোচবিহারে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই কোচবিহারে বিভিন্ন সভা করতে গেছেন, কাজী তিনি নিহতদের বাড়িতে যাবেন এরকম শোনা গেছে। আর ওখানে একটি মিটিংয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পরিবারদের, নিহতের পরিবারদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, এবং পরিবারের সদস্যদের কেউ যদি চাকরি করার মতো থাকেন তাদের সরকারি চাকরি দেয়া হবে।
এছাড়া অন্য যেসব এলাকায় বা অঞ্চলে মাওবাদীদের ঘাঁটি রয়েছে বা প্রভাব রয়েছে সেগুলোর অবস্থা এখন কি?
প্রধানত 3টি রাজ্যে মাওবাদী উপদ্রব সবচেয়ে বেশি, ছত্তিশগড় ছাড়াও অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড। এবং এই 3 রাজ্যে অন্তত 90,000 আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন আছে। কাজী সরকারের তরফে তোড়জোড়ের কিছু কমতি নেই, কিন্তু দেখা যাচ্ছে যে নকশালপন্থীদের খবর যোগায় বা স্থানীয়ভাবে সাহায্য করে স্থানীয় মানুষ, সেটা ভয়েই হোক ভক্তিতেই হোক, কিন্তু সরকারি বাহিনীর পক্ষে সেই ধরনের একেবারে তৃণমূল স্তরে যোগাযোগ তৈরি করাটা সহজ নয়। তা কাজী লড়াই চলছে, কিন্তু লড়াই দু চার বছরেও হয়তো মেটবার নয়।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
নমস্কার।
নমস্কার।
আসছে শনিবার 29 এপ্রিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্ণ হচ্ছে। এরই মধ্যে তিনি যেসব কাজকর্ম করেছেন সেগুলো তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কতটা পূরণ হয়েছে বা যা যা করেছেন তা নাগরিকদের চাওয়া অনুযায়ী একজন প্রেসিডেন্টের কাজ হিসেবে কতটা গ্রহণযোগ্য তা নিয়ে নানা বিতর্ক উঠেছে। এই সব নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম ম্যালনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
1933 সালের মহামন্দার সময় প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট দায়িত্ব নিয়ে কতটা সফলতা অর্জন করেছিলেন প্রথম 100 দিনে, সেই থেকে পরবর্তীতে প্রেসিডেন্টদের প্রথম 100 দিনের কাজকর্মের সফলতা যাচাই একটা নিয়মের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই ভিত্তিতে প্রেসিডেন্টরা পরবর্তী সময়কার কর্মকাণ্ডের ধারার একটি ধারণা পান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 100 দিনের কাজকর্মের বিবরণের উপর বিরোধী ডেমোক্রেটিক দলের নেতারাও সুযোগ পাবেন নতুন প্রেসিডেন্টের প্রতি তাদের বক্তব্য পেশ করার। সম্প্রতি অনুষ্ঠিত টাউন হল ফোরামে ডেমোক্রেট দলীয় নেতারা রিপাবলিকান নেতাদের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাজকর্ম সমর্থন করায়। অনেক রিপাবলিকান নেতা অবশ্য তার জবাব দিয়েছেন যথার্থভাবেই, যেমনটি বলছিলেন অ্যারিজোনার রিপাবলিকান সেনেটর জেফ ফ্লেক। তিনি বলছিলেন, অনেক বিষয় রয়েছে যেগুলোতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করি, আবার অনেক কিছু রয়েছে যা আমি প্রেসিডেন্টের সঙ্গে একমত নই। প্রেসিডেন্টের ট্যাক্স রিটার্ন প্রকাশ না করায় বা প্রকাশে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে সম্প্রতি অনুষ্ঠিত সমাবেশে ডেমোক্রেটরা অংশ নেন। তারা জুন মাসে জর্জিয়ায় অনুষ্ঠিতব্য এক বিশেষ কংগ্রেশনাল নির্বাচনকে লক্ষ্য রেখে এগুচ্ছেন। বলা হচ্ছে ওই নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা হতে যাচ্ছে। ডেমোক্রেটিক দলের অন্যান্য নেতাদের পাশাপাশি দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স দলকে পুনর্গঠনের চেষ্টা করছেন। সমাবেশে তিনি বলেন, ডেমোক্রেটিক দল পুনর্গঠনের মাধ্যমে এটিকে মাঠ পর্যায়ের দলে পরিণত করার চেষ্টা চলছে, নিম্ন থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত করা। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলেও আসন্ন বাজেট সমস্যা সমাধানে প্রেসিডেন্ট ডেমোক্রেটদের সমর্থন চাইছেন। তিনি বলছিলেন, সরকারের কাজকর্ম সচল রাখতে হবে, আপনারা কি তা মানেন? ব্রুকিংস ইনস্টিটিউটের রাজনীতি বিশ্লেষক সারা বাইন্ডারের মতে, ডেমোক্রেট নেতাদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ট্রাম্প সরকারের বিরোধিতার যে প্রাবল্য অনুভব করা যাচ্ছে তা প্রেসিডেন্ট ট্রাম্প সহযোগিতার বিষয়ে যে ইতিবাচক হওয়ার কথা ভেবেছিলেন তাকে আরও জটিল করে তুলতে পারে।
And I think Democrats have taken the lesson that cooperating unless you really really want that policy doesn't
আমি মনে করি ডেমোক্রেটরা বুঝতে পারছেন না যে আপনি যতক্ষণ সত্যিকারভাবে সহযোগিতা না চান তখন সহযোগিতা করেও লাভ নেই, ফলে সমর্থনের জন্য ডেমোক্রেটদের ওপর যথেষ্ট রাজনৈতিক চাপ নেই এবং আমি মনে করি না যথেষ্ট পরিমাণ সহযোগিতা তারা দেবে।
রিপাবলিকান দলীয় নেতাদের কাছ থেকেও ট্রাম্প তেমনভাবে সহযোগিতা যে পাচ্ছেন সবসময় তা নয়। স্বাস্থ্যসেবা বা অন্যান্য কয়েকটি বিষয়ে তিনি তার দলের নেতাদের সহযোগিতা পাননি।